আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। محترم ومكرم حضرات علماء کرام, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় এহসান ও মেহরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, দুই তিন দিন আমাদের মাদ্রাসায় ছেলেদের হাতের লেখা কিভাবে ভালো হবে এর জন্য অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন শিক্ষককে আমরা ডাকছিলাম। তো আলহামদুলিল্লাহ তারা ট্রেনিং দিয়েছে যাতে কি হয়, হাতের লেখা সুন্দর হয়, ভালো হয়। আর হাতের লেখা সুন্দর হইলে নম্বর বেশি পাওয়া যায়। আজকে সকালেই আমি ছাত্রদেরকে এবং গতকাল যারা শিক্ষক এবং যিনি মেইন দায়িত্বশীল, উনি যখন আমার নিকটে দেখা করতে আসছেন, তো ওনাদেরকে আমি বললাম যে হাতের লেখা যদি সুন্দর হয়, এই হাতের লেখাটা মিজানে ওজন হইয়া তার জন্য জান্নাতের ফয়সালা হবে, এটা কোথাও আছে নাই? আল্লাহ! কিন্তু মিজানের মধ্যে সবচেয়ে ভারী যেটা হবে সেটা হল চরিত্র যদি সুন্দর হয়, যেটাকে আরবিতে খুলুক বলা হয়। খুলুক মানে চরিত্র। এজন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াইতেন তখন একটা দোয়া পড়তেন, সে দোয়াটা হল আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ আপনি আমার আকৃতি প্রকৃতি চেহারা অনেক সুন্দর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার মেহরবানি, ঠিক আছে, কিন্তু আল্লাহ কত সুন্দর সুন্দর চেহারাওয়ালা মানুষ জাহান্নামে চলে যাবে। তার অর্থ সুন্দর চেহারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, জান্নাতে নিতে পারবে না, বরং জান্নাতে নিয়ে যাবে যেই জিনিস সেটা হল খুলুক, ভিতরের কলবের সংশোধন, কলবের যদি সুন্দর চরিত্রের অধিকারী হয়। এজন্য রসুল শিখাইছেন ফা আহসিন খুলুকি, আল্লাহ আপনি আমার চরিত্রটাকে ভালো করে দেন। কি ভালো করে দেন? চেহারা সুন্দর, চরিত্র খারাপ ও জাহান্নামি। আর চেহারা কালো, হাজরতে বেলালে হাবশি, চরিত্র কি?
কালো,
ভালো, চরিত্র ভালো, চেহারা কালো, চরিত্র ভালো, আল্লাহর মেহরবানিতে সে জান্নাতি। তো মেইন জিনিস যেটা সেটা এখানের ঘষামা জানা, এটাকে মেকআপ করলাম, এই করলাম, সেই করলাম, আমার দোস্ত ঠিক আছে করে, বর্তমানে তো পুরুষরাও মেকআপ করে, আছে না? মেয়েদের যেরকম কি আছে ওইটাকে কি বলে, যেখানে মেকআপ শেকআপ করে পার্লার, পার্লার মহিলাদেরও আছে পার্লার ছেলেদেরও আছে। আমার এক সাগরিত একবার বিয়ে ঠিক করছি, তা আমি দেখে যাইতেছি, দেখি যে ওদের সেলুনের ভিতরে এই মুখে জন্য কি লাগাইছে, লাগাই একেবারে মানে চিনার মতোই না। তা আমি পরে জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি রে বা, কহা যে তমুক দিন বিয়ে তো সেই জন্য একটু পার্লারে গেছিলাম। তা আমি কয়ে ভালো যাও পার্লারে বাবা, পার্লারে যাইয়া সুন্দর হইল, চরিত্র খারাপ, বিবির সাথে সম্পর্ক ভালো থাকবে হ্যাঁ বিবি থাকবে না যদি তার চরিত্র খারাপ হয়। আর যদি সৌন্দর্যের কিছু দুর্বলতা থাকেও চরিত্র ভালো, দেখা যাবে তাদের সাথে সুসম্পর্ক কায়েম হয়ে গেছে। এই মুহূর্তে পুরা বিশ্বের মধ্যে মানুষ জাহেরকে সুন্দর করার জন্য চেষ্টা করে, আর নবীগণ দুনিয়ার ভিতরে আগমন হয়েছে বাতিনকে সুন্দর করার জন্য। জাহেরকে না বাতিনকে, এই জন্য আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরেক বিল্লাহ হযরত আলা রহমতুল্লাহ আলাই বলতেন যে বিউটি পার্লার থেকে তুমি সুন্দর হইলা, কিন্তু এই সৌন্দর্য একটা মেয়েকে সুন্দরী বানাইলা। আমার হযরত বলতেন যে একবার গোসল করছে সব শেষ থাকবে, আরে গোসল করলে কি বিউটি পার্লারের সৌন্দর্য থাকবে, সব ধুলে যাবে। কিন্তু এই লোকটা যদি বাতিনকে ঠিক করে, কোথায় বাতিন, বাতিনকে যদি সহি করে, আর বাতিনকে সহি করার কারণে বাতিন কলবের ভিতরে আল্লাহ পাককে নূরের তাজাল্লি হয়, সেই নূরের তাজাল্লি যখন তার চেহারার উপরে আসবে কোথায়, সীমা হুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, চেহারার ভিতরে আসবে। তো এই যে রং, এটা একটা রং, এটা হল আল্লাহর রং, এটার নাম কিসের রং, সিবগাত আল্লাহ। আসলে ইহুদদের তরিকা ছিল কোরআনে কারীমের আয়াতে কারীমা অবতীর্ণ হওয়ার কারণ হল যে তাদের ওখানে যখন কোনো মানুষ বাচ্চা জন্ম নিত, তারা এক প্রকার রঙের ভিতরে তাকে চুবড়ে দিত আর বলতো যে এখন সে পাক্কা ইহুদি হয়ে গেছে, পাক্কা কি হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন সিবগাত আল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আরে শোনো এদিক সেদিক রঙে রঙিন করে কোনো লাভ নাই, তুমি যদি আল্লাহর রঙে রঙিন হয়ে যাইতে পারো এর থেকে সুন্দর রং বিশ্বের ভিতর আর কোথাও নেই। এই রং তোমাকে দুনিয়ার ভিতর ইজ্জত দান করবেন, কবরে ইজ্জত দান করবে, হাসরে ইজ্জত দান করবে, পুল সিরাতের উপর ইজ্জতের সাথে অতিক্রম করবা, আর ইজ্জতের জায়গা জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবে। জান্নাতে যাওয়ার পরেও সে রং খতম হবে না, বরং ওই রং নিয়ে তুমি পুরো জীবন জান্নাতের ভিতর থাকতে পারবে। ওটা নাম আল্লাহর রং, কি কার রং, আল্লাহ বলেন সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে। এজন্য যখন কোনো ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়, আর আল্লাহর রঙের রঙিন শুরু হয় কলবে থেকে, কোথার থেকে, এখানে তো জাহেরের উপরে শুরু হয়, ঘষা মাজা সব জাহেরের উপর না বাতিনের উপরে, আর আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য ঘষা মাজা শুরু হয় ভিতরের থেকে রে বাবা, কোথার থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক বাস রেত, এই রেত দিয়া লা ইলাহার রেত দিয়া ভিতরে ঘষ, ঘষতে 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 ইল্লাল্লাহর নূর যখন কলবের ভিতরে চলে আসবে, লা ইলাহা যখন খতম হইয়া ইল্লাল্লাহর নূর কলবের ভিতরে আসবে, তখন ওখানের নূর আস্তে 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 সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ছড়াইতে থাকবে, এমনকি সে রং তার চেহারার ভিতরে চলে আসবে। বাস আল্লাহর রঙে কি হয়ে গেল, রঙিন হয়ে গেল। আর এই আল্লাহর রঙে যখন কোনো ব্যক্তি রঙিন হয়ে যায় দেখলেই বুঝে আসে, হ্যাঁ ইদা রুজুকির আল্লাহ, তারে দেখলেই একটা মানুষ বুঝে যে হ্যাঁ এই লোকটা তো আল্লাহর রঙে রঙিন মিয়া, এ তো মওলা পাকের দেওয়ানা, মওলা পাকের পাগল, তারে দেখলেই বুঝে আসে, বুঝে আসতে না। এজন্য এ থাকতে দেন, আপনি আপনার কাজ করেন, আপনি আর একজনে ডাকলে তো তার অর্থ আমার কথাই শুনতেছেন না, যে যেখানে জায়গা পাবে বসে যাবে, ডাকাডাকি নাই। এতে সময় নষ্ট হয়, আমার তাওয়াজ্জ নষ্ট হয়। যখন মজলিসে বসবেন ধ্যান শুধু আমার দিকে রাখবেন, কারণ আমার বলাটা নির্ভর করে আপনাদের ধ্যানের উপরে। আপনারা তলব নিয়ে বসবেন, আল্লাহ তাআলা আমার কলবের ভিতর দিবেন, আমার জবান দিয়ে বের হবে, আপনাদের কলবের উপরে যে পড়বে, কথা বুঝেন নেই। আর আপনার কলব যদি এদিক সেদিক থাকে তাহলে আসবে না, কারণ আমাদের আলোচনা এমন না যে আমরা কোনো চিন্তা ফিকির করে আসি, কারণ একদিনে তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় বয়ান করি, তো আমি কি চিন্তা করে আসবো, কি কিতাব দেখে আসবো। আল্লাহর পর ভরসা করে বসি, জানলা এখানে যারা আসছে তাদের যা দরকার তুমি মেহরবানি করে দিয়ে দাও, এরটুক দোয়া করে বসি, কথা বুঝছেন। এখন যদি কেউ এদিক সেদিক করে, কথাবার্তা বলে, ঘুমায়, তখন আমি আর পাইরে উঠি না। দেখা যায় যে একটা কথা হয়তো আসতেছে, একজনের এই এই আচরণের কারণে সেই কথাটা বন্ধ হয়ে গেল, কি আসলো আমি মনেই করতে পারি না, মনে করব কোত্থেকে ভাই, কারণ আমি তো এই মুখস্থ করে আসিনি, কোত্থেকে মনে করব বলেন। এই জন্য এখানে যখন বসবেন কে আসলো কে আসলো না এ আপনার দেখারই দরকার নেই, যে আসতে আসতে আপনি আপনার মতলব নিয়ে বসছেন, আপনি আপনার মতলব নিয়ে ধ্যানের সাথে থাকেন। এই জন্য বলা হয় যে চশমে জাদান গাফেলাদা শাহ নাবাসি শায়াত কেনে গাহে কোনাদ আগাহ নাবাসি। আমার হজরতের জবানে মুবারকে শোনার তৌফিক হয়েছে। আরেফ রুমি রহমতুল্লাহ আলাই বলছেন, সাদাফ চেনেন? সাদাফ মানে ঝিনুক, সাদাফ মানে ঝিনুক চেনেন না? এখনো পাওয়া যায়, আগের জমানে অনেক বেশি নদী টদীতে থাকতো ঝিনুক, এখন তো আর্টিফিশিয়াল অর্থাৎ মানুষে এটাকে বলে মুক্তা, ঝিনুকের ভিতর মুক্তা হয় না, একটা হলো সত্যিকারে ঝিনুকের ভিতর ডাইরেক্ট হয়, আর একটা হলো বর্তমানে চাষ করাটা, আর্টিফিশিয়াল সব হয়ে গেছে, তারপরে অনেক দামি ওগুলো। তো ওই ঝিনুকগুলো থাকে তো মূলত নদীর মধ্যে, সাগরের মধ্যে, পানির তলদেশে, মাটির সাথে মিলে থাকে, কিন্তু ওরা এই নিজের মধ্যে মতি বলে এটাকে উর্দুতে, উর্দুতে মতি, আমরা বলি কি মুক্তা। এই মুক্তা সে যখন চায় যে আমার ভিতরে মুক্তা জন্ম নিক, দামি জিনিস, তখন সেই পানির ভিতর থেকে উঠে আস্তে 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 কিনারায় আসে, কিনারায় আসে, তারপরে একেবারে নিকটে তারা মুখ খুলে দিয়া হা করে থাকে। তো শেষ রাত্রের দিকে এক প্রকার শিশির পড়ে, শিশির, শিশির চেনেন? উর্দুতে বলে শবনাম, কি বলে? শবনাম, বাংলায় শিশির বলে। ওই শিশির দেখবেন বেশি হইলে ফোঁটা পড়ে, যে বর্তমান যেরকম ফোঁটা পড়ে না, বৃষ্টির মতো পড়ে, তো ওর সব ফোঁটা আবার কি হয় না, মুক্তা হয় না, ওই ফোঁটাটার অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় যান চলে যায়, যান চলে দেখুন কিরা, এই যে শিয়াল কুকুর যারা এইগুলো খায় তারা কোন জায়গাতে ঘোরে, একেবারে পানির কিনারা কিনারতে ঘোরে, পাইল ধরে খায় ফেলল, যানটাও চলে যায়। কিন্তু যানের ভয় বাদ দিয়া তারাও জানে যে আমার যান যাইতে পারে, কিন্তু এই দামি জিনিস অর্জন করতে হবে, এখানে এসে হা করে থাকে। একদিন দুই দিন তিন দিন আল্লাহ পাক যখন চান, তখন ওই যে শবনামের ফোঁটা ওটা তার ভিতরে পড়ে, ভিতরে পড়ার সাথে সাথে সে বুঝে, সাথে সাথে মুখটা বন্ধ করে ওই শবনামের ফোঁটাটা নিয়ে সে পানির তলদেশে চলে যায়, যাইয়া বাস সে তার জীবনযাপন করে। ওই ওই শবনামের ফোঁটার মাধ্যমে আল্লাহ তাআলা মতি এবং মুক্তা আল্লাহ তাআলা পয়দা করেন, যেটাকে এই ঝিনুককে মানুষ আবার উঠাইয়া এটাকে বাছে, তার ভিতর থেকে এই দামি জিনিসটা পায়। দেখা যায় একটা নাকফুলের বানানের মতো একটা মুক্তা, একটা মতি অনেক টাকা দাম, বুঝে আসছে না? তো ও যেরকম হা করে থাকে, আরে রুমি রহমতুল্লাহ বলেন আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য এরকম বান্দাকে হা করে থাকতে হয়। হযরত বলছেন এক চশমে জাদান গা ফেলা দা শাহ নাবাসি শায়াতকে নিগাহে কোনাত আগানাবাসী, এক মুহূর্তের জন্য তুমি মাওলার থেকে গাফিল হয়ে না, এক মুহূর্তের জন্য কি হয় না, গাফিল হয়ে না। হইতে পারে যে মাওলা তোমার দিকে তাকাইল আর তুমি আর একদিকে, কথা কি বুঝছেন? আপনি পাবেন আল্লাহ রহমত পাবেন, কারণ আপনি তো ওই সময় অমরযোগী, অন্যদিকে আল্লাহর রহমত আপনার দিকে, আপনি অন্যদিকে। যার জন্য বলেন শায়াদকে নিগাহে গুনাহ, হইতে পারে যে কোনো মুহূর্তে তোমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে, আগানাবাসী, অথচ তুমি অমনোযোগী আর এক দিকে মন দিয়ে আসো, যার কারণে সেই আল্লাহর রহমতের দৃষ্টি থেকে তুমি বঞ্চিত হয়ে গেলা। এই জন্য মজলিসে যখন বসবেন কারো দিকে তাকাবেন না। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন আপনা কাহে নিগাহ হয় আপনা কুই নিগাহ মে মাহব খড়া হুয়া হো মে হোসন কি জলওয়া গাহ মে, আল্লাহর দরবার এটা আল্লাহর দরবার, আল্লাহকে পাওয়ার দরবার মানে আল্লাহর দরবার। এখানে যখন আসতে হবে এক ধ্যানে আল্লাহর রহমতের দিকে তাকায় থাকতে হবে, জাল্লা তোমার নূরের তাজাল্লি হবে আর আমি তার থেকে হেসা পাব আর আমার জীবন বনে যাবে, বুঝে আসছে না? এখানে যদি এদিক সেদিক এদিক সেদিক, ভাই আসতেন বসেন, ভাই আসতেন বসেন, তো কত ভাই তো আসবো, তাই না? সব ভাইকে একসাথে শোনাইব, এই বাইরে বসাইলেন ওই বাইরে বসাইলেন, এই বাইরে জায়গা দেন, জায়গাই তো দিতে পারবেন, আর কিছু হবে না। বাইরের সাথে সম্পর্ক হবে, মওলার সাথে সম্পর্ক হইতে হলে মওলার দিকে তাকায় থাকতে হবে। এ কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? অর্থাৎ ভবিষ্যতে এরকম না দেখলেই আমার জন্য খুশির কারণ হবে, দেখলে যে বিরাট কিছু করে ফেলবো তা না, কিন্তু আমার খুশির কারণ হবে, বুঝে আসছে না? এই জন্য মেহরবানি করে যে যেখানে আসবে এই জন্য সালাম দেয়া নিষেধ, সালাম বহুত বড় স্বভাবের কাজ না, হ্যাঁ, এই যে এখন সালাম দেয়া নিষেধ। কেন সালাম দেয়া নিষেধ? কারণ এখন যদি পড়তে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর যদি সালাম মতলবি সালাম হয় তাহলে তো আরো সমস্যা, মতলবি সালাম বুঝেন, হ্যাঁ, আরে মতলবি সালাম আমার এক লোকে শুনেছে, আমি এক দোকানে বসেছিলাম পার্সের দোকান, তো এক ড্রাইভার আসছে তার মালিককে নিয়ে, মালিক আবার আর্মিতে চাকরি করে, অনেক সময় বিশ্বাস পয়দা করার জন্য ড্রাইভার যে স্যার আপনি চলেন কিছু কম করে দিবে, নিয়ে আসে সাহেবের ছাড়া নিয়ে আসছে, আইসে আসসালামু আলাইকুম ভাই, মালিককে নিয়ে আসছি, আজকে কিন্তু আপনার ডিসকাউন্ট করে দিতে হবে, সালাম দিছি কত জোরে, অনেক জোরে, আমি আশ্চর্য হয়ে গেছি, আবার হাত কি করছে কেরম উঠেছে, এই যে এরকম ওই লোক যাই যা খরার করে গেছে, যাওয়ার পর আমার বলছে হজরত এই যে এই লোকটা জোরে সালাম দিল, বুঝতে পারছেন? আমাকে জাল্লা জানে কেন সালাম দিছে এত জোরে, কয়েছে হাতও দিছে তা দেখছেন, আমাকে তাও তো দেখছি, কয়েছে এই যে দেখেন এই যে এরকম করছে, তার অর্থ 500 টাকা তার দাম ধৈরা, তার দামের উপরে 500 টাকা তার ধৈরা, তারপরে মালিকের থেকে দামটা লইয়ে দিন, 500 টাকা, হ্যাঁ, আর মালিকরে কি বলতে পারে স্যার আমি 500 টাকা কমিশন খাচ্ছি, ওদের সাথে আগে কি থাকে কথা বলা থাকে, ভাই আসসালামু আলাইকুম, মালিককে নিয়ে আসছি একটু কম টম করে লইয়েন আজকে টাকা পয়সা, কিন্তু কম টম করে লেন কিন্তু তার 500 রেখে লেন। এই জন্য সালাম যদি আরো মতলবের হয় তাই তো সালাম কত জোরে হবে আল্লাহ জানে, তাই না? এখন যদি সবাই এসে আসসালামু আলাইকুম আসসালাম তো বয়ান হবে, সালাম দেওয়া নিষেধ। তো যেখানে সালাম দেওয়া নিষেধ সেখানে তো কালাম তো অনুমতি আছে না, কথা বলে না, সালাম যেখানে ইবাদত সেইটা যেখানে নিষেধ তো কালামের আবার অনুমতি থাকে কোথেকে? এই জন্য কোনো কালামও নাই সালামও নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ খুব ধ্যানের সাথে থাকবেন, আপনাদের ধ্যান যত বেশি হবে আল্লাহর মেহরবানি ভালো কথা শুনতে পারবেন, কারণ আমার মধ্যে কিছুই নাই, আমি তো আমি, রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বিতরণ করি আমি দেই না, দেন হলো কে? আল্লাহ, আল্লাহ আমার কলবে দেন, আল্লাহ যেই দেওয়া আল্লাহ দান করা জিনিসটাকে আমি তোমাদের মাঝে বিতরণ করে দিই, কথা কি বুঝছেন? তো সেখানে ওয়াইজের কি অধিকার আছে, এখানে যে বসে সে কি দিবে, এরা ব্যাকুব মার্কা ওয়াইজ যারা বলে যে বাস আজকে বয়ান দেখবেন একটা করব, মানে সে যাটুক মুখস্থ করে আসতো অটুকি করবে। এই জন্য আমাদের হাকিম উলামা থানবী বলতেন বয়ান দুই প্রকার, কয় প্রকার? একটা হলো বয়ানে আমাদি, একটা হলো বয়ানে আওয়ারদি। আল্লাহ, আওয়ারদি শব্দের অর্থ হল সে নিজে নিয়ে আসতে, সাথে করে পকেটে করে বয়ান নিয়ে আসতে, ব্রেনে করে বয়ান নিয়ে আসতে, কোনো বই পড়ছে একটা বিষয়ের উপরে ফড়ে টড়ে ঠিকঠাক করে আসতে, এই কথাটা ওখানে যে ছাড়ব প্ল্যান করে আসতে। আর আরেকটা হলো আমাদি, খালি হয়ে আসতে, এখানে বসতে, আল্লাহ নিকট দোয়া করে বসতে, আল্লাহ এদের কি দরকার আপনি জানেন, সেটা আপনি মেহরবানি করে আমার দিলের ভিতর দিয়ে দেন। আল্লাহর পক্ষ থেকে আমাদ হইতেছে, আসতেছে, আর তার জবান দিয়ে বের হইতেছে। এই বয়ানের ভিতর যখন কোনো মানুষ বসবে, একশো জন মানুষ আছে, একশোটা চিন্তা নিয়ে আসছে। আল্লাহ পাক সকলের চিন্তা, সকলের সমস্যা, সকলের সমস্যার সমাধান এক বয়ানের ভিতর আল্লাহ করে দিবেন। এই জন্য আমাদের আকাবিরিনদের বয়ানের ভিতর যদি কেউ বসে থাকেন, আমরা তো ব্যাকুব মার্কা দেখবেন যে তাদের বয়ানের ভিতর বসলে যেই ব্যক্তি যেই নিয়তে আসছে তার নিয়তের সমাধান আল্লাহ তালা ওই এক বয়ানের ভিতর করে দেন। অথচ বয়ান কিন্তু এক প্রকার হয়েছে, তাই না? একই প্রকার ঔষধ ডাক্তার কয়েক রোগীকে দেয় না? সব রোগীর কাজ হয় না? সব রোগীর কাজ হয়, বুঝছেন? এরকম একই বয়ান দশ প্রকার রোগ নিয়ে দশ জন আসছে, দশ জনের চিকিৎসার ব্যবস্থা আল্লাহ এক বয়ানের মাধ্যমে আল্লাহ তালা করে দেন। এই বয়ানের নাম হল বয়ানে আমাদি। কি নাম? এই জন্য যারা বয়ান করবে তাদের কামাল ভালো না, ভালো বয়ান হওয়া তাদের কামাল না। আমাদের মুজাদ্দিদ জামানা বলেন কামাল হলো যারা শুনে তাদের, তারা যত ধ্যানের সাথে শুনবে, তারা যত আগ্রহের সাথে শুনবে, আল্লাহ পাক সেই অনুযায়ী আলোচক যিনি আছেন তার কলবের ভিতরে আসমানের জগৎ থেকে আল্লাহ পাক মজমুন এবং বিষয় আল্লাহ তাআলা এলকা করতে থাকবেন। কথা কি বুঝছেন? পারা যাবে না ইনশাআল্লাহ? সালামও নাই শুধু এইখানে না, সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায় করবেন। এটাকে মানার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে না? ঠিক আছে, অফিক করলেন খায়ের, প্রত্যেকটা জিনিসের ভিতর কিছু ভালাই থাকে। তো ওই বুজুর্গ যদি কিনা করতেন, ওই লোকরা ডাক না দিতেন, তা আমি এতগুলো বলতাম না যতগুলো এখন বললাম, কারণ আমি তো আর এক লাইনে বলতেছিলাম। লাইন চেঞ্জ হয়ে গেছে না? লাইন চেঞ্জ হয়েছে কেন? সে লাইন চেঞ্জ করে ফেলছে। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু সামনে এদিকে খেয়াল রাখবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আর অনেক ধ্যানের সাথে বসবেন। আর আমার ধ্যান খারাপ হলে আলোচকের বয়ান নষ্ট হয়ে যেতে পারে। আর এটা আমার কথা না, হাদিস শরীফের কথা। এই যে আমাদের ইমাম সাহেবের অনেক সময় ভুল হয় না? হয়। আমাদের ধারণা ওই ইমাম সাহেব কোরআন শরীফ দেখে আসতে পারেন না, অথচ ইমাম সাহেবের ভুল না, হাদিস শরীফের আসতে ভুলটা হলো মুক্তাদির। মুক্তাদির দিল যদি নামাজের মধ্যে না থাকে, এদিক সেদিক চলে যায়, তার প্রতিক্রিয়া ইমামের উপর পড়ে। কার উপর পড়ে? হাদিস শরীফের আসতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার এরকম নামাজের ভিতরে ভুল হয়ে গেছে, কোরআন শরীফ পড়তে যে আটকে গেছেন, সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল বলছে মালি ওনা যাও কোরআন, আরে আমার হলো কি, তোমাদের হলো কি যে তোমরা কোরআনে কারিমের ভিতর মুনাজাত করো? তার অর্থ নামাজের মধ্যে তোমাদের দিল এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে আজকে আমি কোরআন শরীফ কি হয়ে গেছি, ভুলে গেছি। তো বলে ইমাম সাহেবের কারণে না মুক্তাদির কারণে? তো বোঝা গেল মুক্তাদি যদি ভালো হয় ইমামের কোনো ভুল হয় না, মুক্তাদি যদি খারাপ হয় ইমামের ভুল হইতে পারে। এই জন্য দেশের রাজা যেরকম জনগণ ওরকম রাজা, যেরকম আমালুকুম উম্মালুকুম আছে ইন্নাল মুলুক আলা এনি মুলুক আলা দিনে, কি আছে ভাই হাদিস বলো, আন্নাসু আলা দিনে মুলুকহিম ওয়াল মুলুক আলা দিনে, আলা দিনে কি যেন আছে একটা এই মুহূর্তে যেখানে আসতেছে না, যার অর্থ হল জনগণের কারণে রাষ্ট্রপ্রধান তৈরি হয়। জনগণ ভালো, আল্লাহ ভালো একটা রাজা দিয়ে দেয়, ভালো একটা কি দেয়, রাজা দিয়ে দেয়। আবার রাজার কারণে জনগণ নষ্ট হয়, দোনোটাই আছে হাদিস শরীফে। রাজা ভালো, জনগণ ভালো, আবার জনগণ ভালো, রাজা ভালো। তো জনগণ খারাপ, রাজা খারাপ। আমরা যেরকম সেরকমই তাল্লা রাজা দিবেন। আমরা যদি জুলুম করি, রাজাও আমাদের উপর জুলুম করবে। আবার রাজা যদি জুলুম করে, জনগণও কি করবে? জুলুম করবে। দোনোটা হাদিসের ভিতরে আছে রে ভাই। একটা ঘটনা বলেই বাস নয়টা পর্যন্ত বলবো। এক ঘটনা মনে পড়ল, একবার একজন রাজা, আগে জামানায় রাজত্ব থাকতো না রাজা, তারা ছদ্মবেশী অবস্থায় বের হইত, জনগণ চিনত না। উনি একবার বের হয়েছেন, এ গ্রামে চলে গেছেন। তো ওইখানে আনারের বাগান ছিল। কিসের বাগান? এই যে আমাদের আনার আছে, আনারের বাগানের আনারের পাতা কিন্তু ছোট, ডালিমের পাতা দেখছেন না, এদের ডালিম, ডালিম গাছ ছিল না আমাদের দেশে। তো ডালিমের পাতা কত ছোট ছোট না, আরেকম লাল লাল বড় বড় আনার যদি ধরে একেবারে পুরো গাছ ভরে যায়, অনেক সুন্দর দেখা যায় না? আর ওইটাকে যেরকম আমের বাগান যেরকম ঈদে বাঁধে দেয়, ওরকম আনারের বাগান যারা দেখছেন, যারা দেখেন নাই, দেখেন নাই, আল্লাহ তাআলা দেখার তৌফিক দিছে, অনেক বেশি আনারের বাগান। তো ঈদিয়া বাঁধে রাখে, তাহলে তো পড়ে যাবে ডাল ডুল লইয়া, বাঁশ দিয়ে বাঁধে রাখে, অনেক সুন্দর দেখা যায়, লাল লাল টুপ টুপ করতেছে লাইন ধরে। উনি এরকম হাইটে যাচ্ছে, এই পাশেও বাগান, ওই পাশেও বাগান, দেখেই মনের ভিতরে আসতে, আরে এই তাজা আনার যদি একটু জুস খাইতে পারতাম। তো এখানে যে ঝুপড়ির ভিতরে যে মালিক, তার নিকট গেছে, ভাই আমি মুসাফির, সে কিন্তু রাজা দেশের, আমি মুসাফির মানুষ, তোমার এই বাগানটা দেখে অনেক ভালো লাগলো, আনারের জুস খাইতে মনে হচ্ছে, জুস খাওয়াবা? ঘরে জুস খাওয়াবো মানে অবশ্যই খাবো, আপনি বসেন। একটা গাছের আনার কয়েকটা নিছে, চিপড়াইয়া রস বের করছে, গিলাসে করে তারে দিছে, অনেক টেস্টি, অনেক মজা। মানুষ মানে ডালিমের রস, ডালিমের রস অনেক কি হয়, পরিষ্কার হয়, সুন্দর হয়, মজেদার হয়, ডালিম আনার একই জিনিস। তুমি খাইতেছে রাজা তো, আর চিন্তা করতেছে এই যে লোকটা এত বড় বাগানের মালিক হয়ে বসে রয়েছে, ট্যাক্স ম্যাক্স ঠিক মতো দিচ্ছে কি দিচ্ছে না, কি অনেক সময় দেখা যায় যে পুলিশ কামাল একটু রাস্তা ওদিক লয়ে ছিলেন, গাড়িতে পয়সা তার কাগজপত্র দেখান, লাহাউল, যার কারণে অনেক মানুষ পুলিশের গাড়িতে উঠে দিতে না, যে সামনে যদি কাগজ চায় ঝামেলা করে, সবাই যেরকম করে না, কি এক দুজনের কারণে সবার কি হয়। তো ওই রাজা জুস খাইতেছে আর কি, চিন্তা করে দিছে এর জিজ্ঞেস করা দরকার, ট্যাক্স ম্যাক্স ঠিক মতো দেয় কি না হয়, না দিলে যারা ট্যাক্সের তহসিলদার তারে কি করা দরকার, অবহিত করতে হবে, যাতে করে এখান থেকে ট্যাক্স ঠিকঠাক মতো লয়, এত টাকা কামাই করে লয়ে যাচ্ছে দেশের থেকে, কথা বুঝছেন? চিন্তা করছে, মুখে তো বলে নাই, চিন্তা করছে। এরপরে আবার এক গ্লাস খাইয়া বলছে, ভাই তৃপ্তি হল না, আপনার আনারগুলো অনেক ভালো, আপনি আমার আর এক গ্লাস জুস খাওয়ান। অবশ্যই খাওয়াবো, আবার নিয়ে আসতে আর এক গ্লাস, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে এত তিতেরে বাবা, মিষ্টি না, খাওয়ার মতো না, খাট্টা টক। তখনই বললেন যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, দ্বিতীয়বার চার কারণে আপনি অসন্তুষ্ট হয়েছেন। বলে কেন? যে আপনি আগের যে আনারটার জুসটা খাওয়াইছে, না হারে আমার তো মনটা ভরে গেছে, যে এত সুন্দর আনারের জুস আমি আমার লাইফে খাইনি, আর এটা কি নিয়ে এসছে, তো খাওয়ার মতো না, ওই গাছের থেকে আনতে পারেন না? কয়ে ভাই আমি ওই গাছের থেকে আনছি, যে গাছের থেকে আপনারা আগেরবার খাওয়াইছি ওই গাছের থেকেই আনছি। কেনা হইতেই পারে না? কেনা অবশ্যই আনছি। সে কয়ে যে না, এই কয়ে যে হা, তারপরে কয়ে যে আপনি সেই গাছের থেকে আনলে, এক গাছের আনার কি দুই প্রকার হয়, আগেটা তো মিষ্টি ছিল এটা তিতা। তখন ওই লোকটা ছিল আল্লাহওয়ালা মানুষ, সাহেবে কাশ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা। সে বলছে যে আপনারও তো নিয়ত পরিবর্তন হয়ে গেছে, আপনার কি হয়ে গেছে, আগের নিয়ত আর এখন নিয়ত কি এক আছে? সে কাজ আস্তে আস্তে বললে আবার কি, এ তো দিলের খবরও জানে, দিলের খবর কেউ জানে না, দিলের খবর আল্লাহ জানে, কিন্তু আল্লাহ কাশ করে। আমাদেরই যে খানকা থানা ভবন, খানকা থানা ভবন, এই খানকা থানা ভবনের জায়গাটা আসলে এক লোকের ছিল। তো আমাদের হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার খানকা এটা, খানকা থানা ভবন এর জায়গাটা। তো হজরতের শায়েখের নাম মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই, অনেক ঊর্ধ্বের আল্লাহর ওলি ছিলেন। এবং এনাকে হজরতের সম্পর্ক হজরত মিয়াজির সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজে স্বপ্নের ভিতর করে দিতেন, হাত ধরাই দিতেন, যার কারণে অনেক বেশি মহব্বত করতেন মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে। তো হজরত ওখানে থাকতেন। তো একটা জমিদার, তার এক জমি নিয়ে গণ্ডগোল, আর মিয়াজি নূর মোহাম্মদ সাহেব ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করতেন কবুল হয়ে যেত। ওনার নিকট আসতে, হজরত ওইখানে আমার জমি, জমিটা আমারই, কিন্তু খামাখাই মানুষের ঝামেলা করতেছে, এজন্য আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার জমি আমারে মিলে দেয়। হজরত বলছেন দোয়া করব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? কয়দা আমার ওই যে এমদাদুল্লাহ, এমদাদুল্লাহ ওইখানে আছে, ওর একটু জায়গা দরকার, খানকা বানাবে, তো ওইখানের ওই জায়গাটুকু তো তুমি মালিক, তোমার তো কত জমি আল্লাহ দিয়েছে, ওইটুকু করে দিয়ে দাও। কয় হজরত যদি আল্লাহ আমার ওইটা মিলে দেয়, দিয়ে দিলাম। অনেক বড় জমি, থানা ভবনের পুরো, খানকার পুরো এরিয়া দিয়ে দিলাম। যাও, আমিও দোয়া করলাম, পেয়ে যাওয়া। আল্লাহর ওলিদের এক আজীব শান থাকে। ঠিকই কোর্টে যেদিন ফয়সলা হবে, উনি জানতে পারছে যে ফয়সলা আমার পক্ষেই আসতেছে, যেরকম হজরত দোয়া করছেন, পুরো জমি, যত জমির ফয়সলা গণ্ডগোল সবটুকু কে পাওয়া যাবে? ওই জমিদার পাওয়া যাবে। অনেক খুশি, গেছে কোর্টে। এক কেস যখন শুনেই না শুরু করছে কাজী, সে বলছে অর্ধেক তোমার অর্ধেকের, কট্টু পাওয়ার কথা ছিল, কট্টু পাইল, কট্টু অর্ধেক। এই লোক আবার হাদিস সাহেবের কাছে, হাজরত আপনি নাম ইমদাদুল্লাহ মিয়াজি সাহেবের কাছে গেছেন, আপনি না বলছিলেন আমার হকে ফয়সলা হবে, ফয়সলা তো হয়েছে হজরত, কিন্তু অর্ধেক জমি তো কেটে গেছে গা, অর্ধেক জমি হেরে দিয়ে দিছে। তো হজরত বলছে তুমিও তো অর্ধেক কেটে ফেলাইছো, কারণ সে নিয়ত করছে যে এত বড় জমি দিব না, ওইটা পেয়ে গেলে অর্ধেক কি করব, এমদাদুল্লাহ সাহেবে দিব, আর অর্ধেক আমি রাখবো। হজরত বলছে তুমিও তো অর্ধ অর্ধেক করে ফেলাইছো। এই কথা কি বুঝতেছেন? আচ্ছা, অনেক ঘটনা মনে পড়ছে, আমার আরেকখানে বয়ান করতে হবে, এজন্য বলবো না। এই জন্য নিয়তের কারণে মানুষ বলে না, নিয়ত গুণে বরকত, ভালো নিয়ত ভালো ফল, খারাপ নিয়ত কথা বোঝে না, ভালো নিয়ত খারাপ নিয়ত। নিয়ত যদি আল্লাহরে উদ্দেশ্য করেন যে আমি আল্লাহরে পাবো, আল্লাহরে পাবেন, আল্লাহর জান্নাত পাবেন। আর যদি আল্লাহ ছাড়া যা আছে সব ভালো না খারাপ, আপনি খারাপটা নিয়ত করলেন, ভালো জান্নাত পাবেন, কি পাবেন? খারাপ জায়গা জাহান্নামে যাবেন। সরল সোজা কথা, ভালো নিয়ত ভালো জায়গা, খারাপ নিয়ত। তো নিয়ত ভালো রাখবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।